অধ্যাপক শাহাব এনাম খান, সদ্য সমাপ্ত G20 বৈঠকে চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে বাণিজ্য বিষয়ক আলোচনা আবারও শুরু করার যে কথা বললেন নেতারা, তাতে এই দু দেশের মধ্যে বাণিজ্য লড়াই শেষ হওয়ার ব্যাপারে আপনি কতটা আশাবাদী?
ধন্যবাদ অনিজ ভাই। এই G20 যে মিটিংটা হলো, এটা খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা কারণে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই পার্টিকুলার মিটিং এ কিন্তু ট্রেড প্রোটেকশনিজম নিয়ে যেরকম কথা এসছে, WTO রিফর্ম নিয়েও ভারতের পক্ষ থেকে একটা কথা এসছে। এবং খুব ইন্টারেস্টিংলি যে ট্রেড টক যেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে, সেটা নিয়েও কিন্তু এখন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড এসছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকদিকে যেটা এসছে যে এই বর্তমানে যে ট্যারিফ যে ওয়ারটা চলছিল, সেখানেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র $350 billion উপরে চীনের যে রপ্তানি হবে সেটার উপরে কিন্তু কর ধার্য করছেন না। সুতরাং একটা পজিটিভ এনভায়রনমেন্ট কিন্তু ট্রেড ওয়ারে হয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা এই G20 মিটিং এ এসছে, সেটা হলো টেকনোলজির পার্টটা, অর্থাৎ টেকনোলজি ট্রান্সফার গুলি কিভাবে হবে এবং টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে কতটুকু ট্রেড প্রোটেকশনিজম থাকবে এবং প্রোটেকশনিজম তুলে নিবে, সেই জায়গার বিষয়গুলি অনেক বেশি আলোচনা হয়েছে। যে কারণে ওয়াওয়ি নিয়ে কিন্তু একটা পজিটিভ রিমার্ক এসছে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে। উনি বলেছেন যে ওয়াওয়ি বিশ্বের অনেক দেশেই ব্যবহৃত হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও ব্যবহৃত হচ্ছে, ফলে ওয়াওয়ি এক্স্যাক্টলি বেজিং ওয়াওয়ি নিয়ে কি পলিসি পার্সু করতে চায় সেটা তিনি জানতে চেয়েছেন। অন্যদিকে যদি আপনি দেখেন যে ভারত WTO রিফর্ম চেয়েছে বটে, রাশিয়া কিন্তু জেনেভা বে এই পার্টিকুলার ইনস্টিটিউশনটার পক্ষে এই প্রথমবারের মতো একটা সুস্পষ্ট অবস্থানে দাঁড়িয়েছেন। ফলে ওভারঅল আমার মনে হয় যে এই ট্রেড ডেফিসিট ফ্যাক্টর বা ট্রেড প্রোটেকশনিজম ফ্যাক্টর গুলি এখন একটা পজিটিভ আলোচনার ডিরেকশনের দিকে যাবে।
চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্কে কে কতখানি লাভবান হবে বলে আপনি মনে করেন? ব্যালেন্স শীটটা কিরকম?
ব্যালেন্স শীটে যদি আপনি দেখেন, এটাতে কারো মানে হারারও কিছু নেই, আবার এটাতে যে খুব বেশি জয়ী হওয়ার জায়গা আছে সেটাও নেই। উইন উইন সিচুয়েশন বলতে আমরা যেটাকে বোঝাতাম সেটাও খুব বেশি এখানে হবে না, যেটাকে আমরা বলি ম্যানিকিয়ান জিরো সাম গেম। আসলে যেমন ধরেন আপনি আফ্রিকাতে চীনের যে এখন ইনভেস্টমেন্ট গুলি বেড়েছে, আবার অন্যদিকে যদি আপনি দেখেন তাদের মিলিটারি এক্সপেন্ডিচারে তারা হিউম্যান রিসোর্সের দিকে কম ফোকাস করে তারা মেকানিক্যাল এবং রোবোটিক্স এর দিকে চলে যাচ্ছে। ফলে আপনি এখানে অর্থনৈতিক যে ভারসাম্য এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরের যে একটা বড় ভূমিকা, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে চীন অনেক বেশি অ্যাডভান্টেজেস পজিশনে আছে। অন্যদিকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখেন, মেক আমেরিকা গ্রেট এগেইন এই ফিলসফির আন্ডারে অনেক জব এমপ্লয়মেন্ট তৈরি হয়েছে, অনেক রকমের ইকোনমিক ইনসেন্টিভ তৈরি হলেও সেটা কিন্তু এখনো আকাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারে। ফলে ওয়ার ইকোনমি বলেন, মিডল ইস্ট ইকোনমি বলেন এবং ফার ইস্টার্ন ইকোনমি বলেন, সব জায়গায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা মিক্সড পজিশন তৈরি হয়েছে, যেটা আনপ্রেসিডেন্টেড এই এই বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে। আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট এসছে G20, সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের সম্পর্ক। সেখানেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ক্লিয়ার পজিশন এসছে যে জাপানের মিলিটারাইজেশনের ক্ষেত্রে, কারণ জাপান তার মিলিটারিকে আরেকটু স্ট্রেংথেন করার জন্য অনেক ইনিশিয়েটিভ নিবে, এই কারণে যে চীনকে কেন্দ্র করে সেটা দেখছে। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিফেন্স এক্সপেন্ডিচার ইন্দো প্যাসিফিকে, সেখানেও একরকমের পরিবর্তন আসবে। ফলে সবকিছু মিলে যে চীনকে কেন্দ্র করে যে আপনার ট্রেড ডেফিসিট বা ট্রেড ওয়ার যেটা তৈরি হয়েছিল, সেটাও যে খুব বেশি একটা পজিটিভ বা নেগেটিভ জায়গায় যাবে সেটাও এখনো বলা সম্ভব হচ্ছে না।
আমরা লক্ষ্য করছি যে আফ্রিকায়, পূর্ব এশিয়ায়, এমনকি দক্ষিণ এশিয়ায় চীনের একটা ভূ রাজনৈতিক প্রভাব পড়ছে, অর্থনৈতিক প্রভাব তো প্রত্যক্ষভাবেই পড়ছে। তো এই যে ভূ রাজনৈতিক স্বার্থকে কতখানি নিয়ন্ত্রণ করতে সমর্থ হবে যুক্তরাষ্ট্র?
যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো যে তার স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের জায়গাগুলিতে বড় রকমের পরিবর্তন আসছে। তার একটা বড় পরিবর্তনের ইন্ডিকেটর হলো যে প্যাসিফিক ওশনকে কেন্দ্র করে, আগে তারা বলতেন এটাকে প্যাসিফিক কমান্ড, এখন এটাকে বলছেন ইন্দো প্যাসিফিক কমান্ড। ফলে তারা যে প্যাসিফিক কমান্ডের জায়গাটাকে আরো এক্সপ্যান্ড করেছেন, যে কারণে তাদের প্যাসিফিক কমান্ড, সেন্টকম এবং আফ্রিকা কম, এই তিনটা এক জায়গায় চলে এসছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র যতটা না আফ্রিকাকে নিয়ে চিন্তিত তার চেয়ে তার ফরেন পলিসিতে এখন চায়না এবং ভারত এবং মিডল ইস্টকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় সেটা হলো যে চীন আফ্রিকাতে তার মিলিটারি প্রেজেন্স বাড়াচ্ছে, জিবুতি থেকে শুরু করে এখন তারা এক্সপানশনের দিকে যাচ্ছেন, তারা চিন্তা করছেন মোজাম্বিক, তারা চিন্তা করছেন সুদান, এইসব জায়গায় বিভিন্ন রকমের মিলিটারি এস্টাবলিশমেন্ট থেকে শুরু করে পোর্ট সবকিছুতেই তাদের একটা বড় ধরনের ইন্টারেস্ট চলে আসছে এবং ইনভেস্টমেন্টও সেখানে হচ্ছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আফ্রিকার যে সম্পর্কটা সেটা অনেক বেশি ফ্রাজাইল চীনের চেয়ে। চীন আরেকটা কাজ যেটা করেছে, আফ্রিকাতে ইনভেস্টমেন্ট লেভেলটা তার অত্যন্ত বেশি, পরে তার পলিটিক্যাল ইকোনমি বা পলিটিক্যালি এই আফ্রিকান স্টেটগুলির গভর্নমেন্টের সাথে তার এনগেজমেন্ট যেটা আছে সেটা হিস্টোরিক্যালি খুব শক্ত, সেটা ডেং জিয়াওপিং এর সময় থেকে। ফলে এই জায়গাতে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বেশি যে অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে তা না। তবে আপনি যদি নর্থ আফ্রিকা নেন তাহলে সেই ক্ষেত্রে গিয়ে আরেকটু পজিশনটা কমপ্লিকেটেড হয়ে যায়, কারণ সেখানে ইজিপ্ট, ইসরায়েল, ইসরায়েল প্যালেস্টাইন এবং গালফ কান্ট্রিগুলির সাথে ইসরায়েল প্যালেস্টাইন সংক্রান্ত সম্পর্ক, সেই জায়গাতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রচন্ড বড় ভূমিকা আছে যেখানে চীন এখনো খুব বেশি অবস্থান তৈরি করতে পারেনি। সবকিছু মিলে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা এই মুহূর্তে চীনের চেয়ে অন্তত পক্ষে মিডল ইস্টে বেটার হলেও আফ্রিকাতে খুব বেশি তুলনামূলকভাবে অবস্থানগত ভালো অবস্থায় নয়।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার নেতাদের কথাবার্তায় এমন আভাস পাওয়া যাচ্ছে যে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করতে যতখানি আগ্রহী, উত্তর কোরিয়া ততটা আগ্রহী নয়, সেটা কেন?
এইটার দুটো কারণ আছে। একটা হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং নর্থ কোরিয়ার কিমের যে মিটিংটা হয়েছিল সেই মিটিংটাতে অনেক এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশন থেকে কিন্তু ট্রাম্প সরকার কিছুটা সরে এসেছিলেন, যেমন ডিমিলিটারাইজেশন করা সাউথ কোরিয়াতে এবং ট্রেড এইড গুলি তৈরি করা এবং সেটাকে কন্টিনিউ করা এবং চীনকে কেন্দ্র করে আর্মিস্টাইজ এইগুলিকে রিজলভ করা, সেগুলি কিন্তু আলটিমেটলি এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট করা হয়নি, এক নম্বর। দুই নম্বর যেটা থাকে যে চীন এবং নর্থ কোরিয়ার যে সম্পর্ক সেই জায়গাতেও এক বড় ধরনের পরিবর্তন এসছে। এই কারণে পরিবর্তনটা এসছে যে চীন অনেক বেশি ফ্লেক্সিবল হয়েছে নর্থ কোরিয়াকে কেন্দ্র করে, অর্থাৎ নর্থ কোরিয়াকে তারা আগে যে পরিমাণ প্রোটেকশন দিতেন সেখান থেকেও কিন্তু তারা সরে এসছেন। ফলে নর্থ কোরিয়ার সাথে রাশিয়ার যে এই মুহূর্তে সম্পর্কটা সেটাও কিন্তু অত্যন্ত ক্লিয়ারলি শক্ত হয়েছে আগের চেয়ে। ফলে এই কমপ্লিকেটেড সিচুয়েশনে কিমের জন্য এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি চীনকে কেন্দ্র করে এবং রাশিয়াকে কেন্দ্র করে তার ফরেন পলিসি নেয়া। আর দ্বিতীয় যে জিনিসটা থাকে, ঐতিহাসিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একটা দৃঢ় অবিশ্বাস কিম সরকারের মধ্যে কাজ করে। এই কিম সরকারের যে কারণে শিনজো আবে বলেন এবং শ্রীলঙ্কা দুঃখিত সিঙ্গাপুরের যে মেডিয়েশনে টকটা হলো সেই টকটা কিন্তু আলটিমেটলি খুব বেশি স্ট্রং ভাবে কিম এগিয়ে নেন। সো ফলে মিউচুয়াল মিসট্রাস্ট এবং ল্যাক অফ কনফিডেন্স ট্রাম্প সরকারের উপর, সেই কারণে এই এই কিম সরকারের পক্ষে খুব বেশি দূর আগানো সম্ভব বলে আমাদের মনে হয় না।
আরেকটি বিষয় হচ্ছে জি টোয়েন্টি বৈঠকে আমরা লক্ষ্য করেছি যুক্তরাষ্ট্র পার্শ্ব বৈঠকগুলোতে বেশি গুরুত্ব দিয়েছে বিভিন্ন নেতাদের সঙ্গে, সেটা কেন?
এইটার একটা বড় জিনিস হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশনস এর উপর খুব বেশি নির্ভরশীল না। আপনি যদি জাতিসংঘকে দেখেন কিংবা তার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নেটোর সম্পর্ক দেখেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি বাকি রিজিওনাল অর্গানাইজেশন গুলির সম্পর্ক দেখেন, খুব বেশি কিন্তু সলিডিফাইড না এই মুহূর্তে। জনাব ডোনাল্ড ট্রাম্প পুরোটাই দেখছেন তার রাষ্ট্রের স্বার্থে, এক নম্বর, সেটাকে আমাদের সাধুবাদ জানাতেই হবে। দ্বিতীয় যে জিনিসটা তিনি দেখছেন যে বার্ডেন শেয়ারিং এর ব্যাপার, অর্থাৎ বার্ডেন শেয়ারিং একটা শব্দ উনি প্রায়ই ব্যবহার করেন। এই বার্ডেন শেয়ারিংটা বলতে উনি বোঝেন যে সিকিউরিটি কস্ট ইউরোপিয়ান ইউনিয়নের এবং ইকোনমিক কস্ট এশিয়ার, এই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় সাপোর্টিভ রোল কেন প্লে করবে? সে কারণেই আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসন এই গত দুবছরে মোটামুটি তাদের যে একটা বড় মাল্টিল্যাটারালিজমের জায়গা ছিল সেখান থেকে বাইল্যাটারালিজমের দিকে চলে যাচ্ছে। এবং লাস্ট যে পয়েন্টটা থাকে সেটা হলো চীন, এবং তাদের সম্পূর্ণ ফরেন পলিসি এখন মোটামুটি চীনকে কেন্দ্র করে, যে কারণে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তার সম্পর্ক বা মার্কিন যুক্তরাজ্যের সাথে তার সম্পর্ক সেগুলি কিন্তু সব সেকেন্ডারি পর্যায়ে চলে গেছে।
অধ্যাপক সাহাব এনাম খান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।